তুমি কবরও জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় স্নায় ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং ইহকাল এবং পরকাল দুটাই যাতে ভালো রাখে, সুন্দর রাখে, অপমান লাঞ্ছনা এবং অপদস্ত হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, সেই প্রার্থনা রব্বুল আলামিনের দরবারে আমরা করি। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত বারাকাত আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ পাক পাঠ করবে, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য 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 শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়া মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। আসুন জুমার দিন যখন চলে আসে আমরা অধিক থেকে অধিক হারে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে দীর্ঘ সফর সম্পর্কে এবং কবরের কঠিন গাঠি, কবরের অবস্থাদি এবং যে আমাদের আস্তে আস্তে পরবর্তী স্টেপে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো বিভিন্ন বিষয়তে আমরা জানি। তো আজকে আমরা জানব যে যে হালতে মরবে ওই হালতে তাকে কবরস্থ করা হবে, যে যাকে ভালোবাসে সে ভালোবাসা পোষণকারীর সাথে তার হাসর হবে। সেজন্য আমাদের উচিত আমাদের মডেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে নেওয়া, আমাদের জীবন আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসার মধ্যে যাতে আমাদের নিহিত হয়, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে যাতে আমরা জীবন ধারণ করতে পারি, চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সেই রকমই যাতে আমরা চলি। ফায়দা কী আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। এবং যদি এর বাইরে যাওয়া হয় তাহলে কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি কিন্তু আসছে। আসুন প্রত্যেক বান্দা সম্পর্কে কেমন হাদিসে পাক আসছে যে মুসলিম শরীফের মধ্যে আসছে, প্রত্যেক বান্দা তার দুনিয়াবী আমল অনুযায়ী হাসরের ময়দানে উঠবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক বান্দা তার দুনিয়াবী আমল অনুযায়ী হাসর উঠবে। একটু খেয়াল করেন, যেই যেমনইভাবে ইন্তেকাল করবে সেভাবে কবরে যাবে, আর যেভাবে কবরে যাবে সে অবস্থা থেকে সে হাসরের ময়দানে উঠবে। দাপ কিন্তু অনেক, কবরের লম্বা সফর, দীর্ঘদিন সময় আখিরাতে অতিবাহিত করা, কিয়ামত সংগঠিত হওয়া দীর্ঘ সফর, বিচার কার্য অনুষ্ঠিত হবে না হওয়ার জন্য অপেক্ষমান থাকবে দীর্ঘ সফর, এর পরবর্তীতে বিচার কার্য যদি শুরু হবে লম্বা সফর, এরপর হিসাব নিকাশ দেওয়ার পর ভুল সিরাত বড় একটা কঠিন গাঠি মিজানের পাল্লার মধ্যে আমলনামা নেওয়া হবে, কঠিন গাঠি, এরপর চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান্নাম, যেতে হবে ফুল সিরাত দিয়ে, ওতে জাহান্নাম নয়তো জান্নাত। তাহলে এই দীর্ঘ সফরের মধ্যে আর আমরা যদি খেয়াল করি দুনিয়াবি এটা অল্প, সে তুলনায় কিছুই নয় যেটাতে আমরা দিশাহারা হয়ে যাচ্ছি, কেমনে চলবো, কেমনে করবো, কেমনে কি। যারা শহীদ হবে আল্লাহু আকবার, তাদের ফজিলত কেমন বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুদরতি হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আল্লাহর রাস্তায় যারা আঘাত খেয়েছে, আল্লাহই ভালো জানেন কে তার রাস্তায় আঘাত খেয়েছে, তারা হাশরের দিন এভাবে উঠবে যে কত স্থান দিয়ে রক্ত ঝরতে থাকবে, রং হবে রক্তের কিন্তু তার সুগন্ধ হবে মেশকের মতো, যেটা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ আকবার, কত না সৌভাগ্যবান ওই সমস্ত শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ শাহাদাত বরণ করেছেন, দীন ইসলামের প্রচার করতে করতে মার খেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপমান অপদস্থ হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ আকবার, অবস্থাটা তাদের কত না সৌভাগ্যবান হাশরের ময়দানে দেখে যাবে। যারা মাতাল অবস্থায়, কেউ তো মাতাল হতে 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 গুনাহ করতে করতে মরছে, কবরে গুনাহ নিয়ে প্রবেশ করছে, কবরের মধ্যেও আজাব, আল্লাহর দরবারে যখন তাদেরকে উপস্থিত হতে হবে, কেমন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মাতাল অবস্থায় মারা যাবে সে ব্যক্তি নিজের মাতাল অবস্থায় মালাকুল মওত মুনকার নাকিরকে দেখতে পাবে, কিয়ামতের দিন মাতাল অবস্থায় জাহান্নামের মর্দবর্তী মাতাল নামক গর্তে নিক্ষিপ্ত হবে। সেখানে তার জন্য একটি নহর প্রবাহিত হবে যার পানীয় হবে রক্তের, তার খাদ্য ও পানীয় উক্ত নহর থেকেই সরবরাহ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যারা মুয়াজ্জিন রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা হাজী সাহেবান রয়েছেন তাদের জন্য কতনের সৌভাগ্যের বিষয়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাক বর্ণিত হয়েছে, হাশরের ময়দানে মুয়াজ্জিন ও তালবিয়া পাঠকারী হাজীগণ আল্লাহ এভাবে বের হয়, মুয়াজ্জিন আজান দিতে থাকবে আর তালবিয়া পাঠকারী হাজিরা তালবিয়া পাঠ করতে থাকবে, আল্লাহ আকবার। জিকিরকারীরা মাথা ঝুলিয়ে জিকির করা অবস্থায় কবর থেকে উঠবে, আল্লাহ আকবার। যারা আল্লাহ পাকে জিকির করে, তাসকারা করে বেশি পরিমাণে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন থেকে হাদিসটা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে জিব্রাইল এসে গায়বী সংবাদ দিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি মুসলমানদের নিকট তাদের মওতের সময় কবরের মধ্যে এবং কবর থেকে হাশরে যাওয়ার পথে খুবই শান্তিদায়ক হবে। তো সেজন্য যারা মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা নসিব পাবে, তার তো তরি পার হয়ে যাচ্ছে, আল্লাহ আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে কবর থেকে উঠে হাশরে যাবার সময় তাদের মাথা ঝুলানি দেখতেন, তখন তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি, তাদের চেহারা হবে উজ্জ্বল। আর অন্যরা যারা বদকার বলবে হায় আফসুস, হায় আফসুস, আমি আল্লাহর আয়াতের সীমানার লঙ্ঘন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার যে সীমা রাখা, যে গণ্ডি ছিল, যে যার মধ্যে যেরকম চলার কথা ছিল সেটা সীমা লঙ্ঘন করেছি, তাদের চেহারা হবে কালো। হযরতে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এভাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু জিকিরকারীর কোনো ভয় থাকবে না মওতের সময় এবং কবরের মধ্যেও। আমাদের উচিত লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে আমরা কলমা শরীফ পাঠ করতে থাকি, এটা আমাদের জন্য উত্তম রয়েছে। এটা বলার এখানে আরও অনেক হাদিসে পাক আসছে, যে যেমন করবে, যেমন কর্ম করবে, সে তেমন কর্মের ফল কবরের মধ্যে সে ভোগ করবে এবং হাশরের ময়দানে সে ওই অবস্থার মধ্যে তাকে উঠানো হবে। তো যারা বিলাপকারী তাদের ব্যাপার আসছে, হযরতে নাসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাক বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বিলাপ করে চিৎকার করে চুল ছিঁড়ে রোদনকারিণী মহিলাদেরকে কবর থেকে বের হবে ধুলামলিন অবস্থায়, আর তাদের মাথায় থাকবে লানতের নিকাপ, তাদের উড়না হবে আগুনের, আর হাত বাঁধা থাকবে মাথার উপরে, সে বলতে থাকবে হায় 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 হায়। তো ইবনে মাজা আবু মালিক আশআরি রহমতুল্লাহ আলাইহি থেকে রেওয়ায়ত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বিলাপ করে যারা জাহিলিয়াতের হারাম প্রথা ও বিলাপকারীরা যখন মারা যাবে, বলা হচ্ছে কি আল্লাহ পাক তার কাপড় আগুন দ্বারা তৈরি করবেন, উটনা তৈরি করবেন, যে উটনা দুপাট্টা থাকবে উটনা, এই উটনা তৈরি করবেন আগুনের শিখা দ্বারা, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। যারা সুতখুর, সুদের টাকা বক্ষণ করে, সুদ খায়, তাদের ব্যাপারে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা সূরা বাকারা 275 নং আয়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক ইরশাদ করেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই লোকের মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে ফেলেছে, অর্থাৎ শয়তানের আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছে। তারা কবর থেকে হাসরে ওঠার সময় তাদের পেট ভারী ভরো হওয়ার কারণে তারা দাঁড়াতে পারবে না, তারা হুচটকে পড়ে যাবে। আল্লাহ আকবার, যারা মর্যাদাবান তাদের হাসর হবে মর্যাদাপূর্ণ। নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মর্তাবাওয়ালা লোক তাদের হাসর সম্পর্কে ইরশাদ ফরমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আমরা যদি মর্তাবাওয়ালা, আল্লাহওয়ালা, পরেশগরওয়ালা, নবীগণের সাথে মহাব্বত রাখি, আম্বিয়া কেরামের সাথে মহাব্বত, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া কেরাম, আহলে বাইতের সাথে যদি মহাব্বত রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হাসর হবে আহলে বাইতের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, সিদ্দিকিনদের সাথে, আম্বিয়া কেরামের দয়া আমরা সেদিন পাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন গুনেগারদের ব্যাপারে কীরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক আসছে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হযরতে মুয়াস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যে কোরআনে সূরা নাবার 18 নং আয়াতে বলেছেন যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে বিভক্ত হয়ে হাসরে উঠবে, এ আয়াতের ব্যাখ্যা কী? এই আয়াতের ব্যাখ্যা কী? নবী করিম রাফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মুয়াজ, তুমি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছ। এ কথা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পানি অর্থাৎ অশ্রু বয়ে গেল, অশ্রু প্রবাহিত হতে শুরু করল। কেমন? পানি ছেড়ে দিলেন, অতঃপর বললেন, আমার গুনেগার উম্মত 10 দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে, তাদেরকে আল্লাহ পাক মুসলমানদের প্রকৃত দল থেকে পৃথক করে দিবেন, তাদের আকৃতি বদলিয়ে দিবেন। 10 দলের মধ্যে এক দল হবে বানরের সুরত, বানরের আকৃতি, দ্বিতীয় দল হবে শুকরের আকৃতি, তৃতীয় দল হবে উপুর হয়ে চলাচলকারী, চতুর্থ দল হবে অন্ধ অবস্থার মধ্যে পথচারী, পঞ্চম দল হবে ব্যাককল, বদির কিংবা বুবা, ষষ্ঠ দল হবে যাদের জিব্বা বের হয়ে বুকের উপর ঝুলে পড়বে আর তাদের মুখ দিয়ে দুর্গন্ধময় পুঁজ বের হতে থাকবে, এতে হাসরবাসীদের ভীষণ কষ্ট পাবে। সপ্তম দল হবে হাত পা কাটা, অষ্টম দল হবে আগুনের শলায় গুলিবিদ্ধ অবস্থায়, নবম দল হবে মৃত জন্তুর চেয়ে বেশি দুর্গন্ধময়, দশম দল হবে ওইসব লোক যারা পরিধান করবে আল কাত্রাপূর্ণ পরিচ্ছেদ। প্রথম দলের বানরের আকৃতির অপরাধ কী ছিল? তারা চুগল খুর করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করত। দ্বিতীয় দল অর্থাৎ শুকরের আকৃতি যারা ধারণ করবে তাদের অপরাধ, তারা হারাম খুর ও গুসখুর ছিল। তৃতীয় দল পা উপরে আছে, অপরাধ ছিল সুদ খেত। চতুর্থ দল অন্ধ, অপরাধ ছিল তারা বিচারের ক্ষেত্রে মানুষের উপর অত্যাচার করত। পঞ্চম দল যারা ভুবা বদির, অপরাধ ছিল তারা নিজেদের কুকর্মে গর্ব করত। ষষ্ঠ দল জিব্বা বুকের উপর ঝুলে পড়বে, অপরাধ ছিল তারা কিস্সা কাহিনী বানিয়ে ওয়াস করত, তাদের কথায় ও কাজে মিল ছিল না। সপ্তম দল আগুনের শলায় গুলিবিদ্ধ, অপরাধ ছিল তারা লোক ধরে ধরে জালিম বাদশার হাতে তুলে দিত। নবম দল মৃত জন্তুর চেয়ে অধিক দুর্গন্ধময়, হাই 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 হাই, অপরাধ ছিল বুক বিলাসে মত্ত ছিল আর আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করত না। দশম দল যারা আল কাত্রার পোশাক পরিধানকারী, অপরাধ ছিল সবসময় অহংকার ও ফখর করত আর পরিধানের কাপড় পায়ের টাকনুর নিচে পরিধান করত, এটাই ছিল তাদের অপরাধ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুক, যাতে আমরা এদিক সেদিক না হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার যারা নেককার বান্দা তাদের সঙ্গ পেয়ে যায়, তাদের সঙ্গ অবলম্বন করে তাদের সাথে আমাদের হাসর হয়। কোরআন মজিদ সূরা বনী ইসরাইলের 71 নং আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, ওই দিন আমি প্রত্যেক মানুষকে নেক ও বত তার পথ প্রদর্শনকারী নেতার পিছনে ডাক দেব, শহীদগণকে আহ্বান করব ইমাম হুসাইনের দলভুক্ত করে, হানেফিদেরকে ডাক দেওয়া হবে ইমামে আজমের দলভুক্ত করে, সিদ্দিকিনগণকে ডাক দেওয়া হবে হযরত আবু বক্করের সাথে, কাদরিয়া তরিকার মুরিদদেরকে ডাক দেওয়া হবে বড় পীর সাহেব এর দলভুক্ত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের সৌভাগ্যবান যারা ওই সমস্ত শোহাদায়ে কেরাম যাদেরকে ডাক দেওয়া হবে ইমাম হুসাইনের সাথে, ওই সমস্ত সিদ্দিকিন সালেহীন যাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে উঠানো হবে, ওই সমস্ত আশিক রসুল যাদেরকে ইমামে আজমের সাথে উঠানো হবে মাজহাবের ইমাম। তো যারা মাজহাব মানে না তাদের অবস্থা কী হবে? যারা মুরিদ হয়েছেন কাদরিয়া সিলসিলার মধ্যে সমস্ত তরিকতের মূল তো শাহিন শাহী বাগদাদ হুজুরি গোসে পাক বিলায়তের সম্রাট, তাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমার বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সাথে উঠানো হবে। যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত রয়েছেন, যারা সালেহীন রয়েছেন তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সিদ্দিকিনদের সাথে উঠানো হবে। তাহলে বুঝুন প্রিয় ইসলামীরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা পোষণ করি, ফায়দা আর ফায়দা। সিদ্দিক আকবরের সাথে যদি আমাদের হাসর হয়, আমাদের হাসর যদি ইমামে আজমের সাথে হয়, আমাদের হাসর যদি গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির সাথে হয়, আমাদের হাসর যদি শোহাদায়ে কেরামের সাথে হয়, কতই না উত্তম হবে। তো যারা মাজহাব মানে না, যারা তরিকত মানে না, তাদের অবস্থা কী হবে? সমস্ত তরিকতের মূল তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কাদরিয়া সিলসিলার তিনি মেইন রয়েছে, শেখ রয়েছেন, শুধু তাই নয় সমস্ত আউলিয়া কেরামের সর্দার। তো তাদেরকে কাদরিয়া সিলসিলার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কাতারের মধ্যে তাদেরকে ডাকা হবে, পেছনে পেছনে যেতে হবে, তাহলে দলবদ্ধ হতে হবে। এখন যারা বলে ডাইরেক্ট, তো তাদেরকে কীভাবে? যারা লাইন মানে না, গাইডলাইন ছাড়া তো কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পুরো পৃথিবীকে কোন বললে হয়ে যাও সব কিছু হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ছিল সব কিছু স্টেপ স্টেপ, সব কিছুর একটা ধারাবাহিকতা রয়েছে। তো প্রিয় স্টেপের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আফসুস ওই সমস্ত লোকদের জন্য যাদের মধ্যে কিছুই থাকবে না, যাদেরকে নম্র ফেরাউনের সাথে উঠানো হবে। কাদেরকে? যারা কাফির, এদেরকে ডাক দেওয়া হবে ফেরাউন ও আবু জাহেলের সাথে। কৃপণ, যারা বখিল রয়েছে তাদেরকে ডাক দেওয়া হবে কারুনের সাথে। বন্ড নবীদের ডাক দেওয়া হবে মেসাইলামার সাথে। অনুরূপভাবে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে হাশরের ময়দানে। জান্নাতীরা আপন তরিকা ও আপন মাজহাবের ইমামের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আমাদের উচিত আমরাও যাতে আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, আশিক রসুল তাদের সাথে আমাদের যাতে হাসর হয়। সেজন্য দুনিয়াতে আম্বিয়া কেরামের মহাব্বত ভালোবাসা লাগবে, সাহাবা ইকরামের ভালোবাসা লাগবে, সাহাবা ইকরাম আহলে বাইতের ভালোবাসা লাগবে, আউলিয়া কেরামের ভালোবাসা লাগবে, মাজহাবের ইমামদেরকে অনুসরণ করতে হবে, যে কোনো একটা মাজহাব অনুসরণ করতে হবে। কৃষ্ণবের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আম্বিয়া কেরামকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আহতারগণ যারা রয়েছেন এদেরকে বাদ দিয়ে, আউলিয়া কেরামকে বাদ দিয়ে, মাজহাবের ইমামদেরকে বাদ দিয়ে আপনি কই যাবেন? ইমানে যদি পূর্ণতা আমরা অর্জন করতে চাই, তাসাউফ যদি আমরা নিতে চাই, অহংকার যদি দূরীভূত করতে চাই, আমরা যদি সঠিক পথের প্রতীক হয়ে যদি সামনে অগ্রসর হতে চাই, তাহলে ওই সমস্ত আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তিদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং ইনশাআল্লাহ তাআলা আমরা কীভাবে গাইডলাইন, আমরা কাকে মডেল বানাবো? যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে, যারা আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হয়েছে, তাদের পিছিয়ে পিছিয়ে যদি আমরা চলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিন তাদের সাথে থাকবো। তো যারা মুরিদ হন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমির আহলে সুন্নাত কাদরিয়া সিলসিলার মধ্যে মুরিদ করে থাকেন, আপনারা আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে যান, নিজের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার মধ্যে আমার আমির আহলে সুন্নাতের মাধ্যমে মুরিদ করিয়ে নিতে পারেন। কিংবা যদি আপনাদের প্রয়োজন হয় মাদিনী চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। এরপর আমরা সুন্নত মোতাবেক আমল করি, নামাজ যথাযথভাবে পড়ি, যে সমস্ত বিষয়ের কারণে, গুনাহের কারণে আকার আকৃতি পরিবর্তন হয়ে হাসর উঠতে হবে, সে সমস্ত অনৈতিক কাজ, মন্দ কাজ আমরা পরিহার করার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের এই কঠিন গাঠি, কবরের মধ্যে, হাসরে, মিজানে, পুলসিরাতে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া মুহাব্বতের নজর আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো। ওগো মোর প্রিয় নয়।